الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم
আমিন। গত খুতবায় সাহাবিদের স্মৃতিচারণে হযরত উতবা বিন গাজওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আলোচনা চলছিল এবং যা শেষ হয়নি, অর্থাৎ এ প্রসঙ্গে আরও কিছু বিষয় রয়েছে যা এখন বর্ণনা করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় হিজরি সনে তার ফুপাতো ভাই হযরত আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে নাখলা অভিমুখে একটি অভিযান পরিচালনা করেন। হযরত উতবা রাদিয়াল্লাহু আনহু এই অভিযানে অন্তর্ভুক্ত ছিলেন। একজন সাহাবীর বরাতে পূর্বেও এই অভিযানের কিছুটা উল্লেখ করা হয়েছে, যা হোক এখন আবার কিছুটা সংক্ষেপে তা বলে দিচ্ছি। সিরাত খাতামান নবীন পুস্তকে হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু আনহু লিখেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কাছে থেকে কুরাইশদের গতিবিধির ওপর দৃষ্টি রাখার সিদ্ধান্ত নেন, যাতে এ সম্পর্কে সব ধরনের প্রয়োজনীয় সংবাদ সময় মতো পাওয়া যায় এবং সব ধরনের অতর্কিত আক্রমণ থেকে মদিনা নিরাপদ থাকে। কাজেই এই উদ্দেশ্যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 জন মুহাজিরের একটি দল গঠন করেন। কৌশলগত কারণে এই দলে এমন লোকদের রাখেন যারা কুরাইশদের বিভিন্ন গোত্রের সাথে সম্পর্ক রাখত, যাতে কুরাইশদের গোপন অভিসন্ধি সম্পর্কে সংবাদ সংগ্রহ করা সহজতর হয়। এবং তিনি তার ফুফাতো ভাই আবদুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু আনহুকে এই দলের নেতা নিযুক্ত করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অভিযান পরিচালনার সময় এই অভিযানের আমিরকেও এ কথা বলেননি যে তোমাদেরকে কোথায় এবং কি উদ্দেশ্যে প্রেরণ করা হচ্ছে। যাত্রাকালে তার হাতে একটি সিলগালা করা মুখ বন্ধ চিঠি দেন এবং বলেন, এই পত্রে তোমাদের জন্য নির্দেশনা লেখা আছে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মদিনা থেকে 2 দিনের পথ পাড়ি দেওয়ার পর এই চিঠিটি খুলে এতে বর্ণিত নির্দেশনা অনুসারে কাজ করবে। 2 দিনের পথ পাড়ি দেওয়ার পর আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্রটি খুলে দেখেন। তাতে এ বাক্যাবলী লিপিবদ্ধ ছিল যে, তোমরা মক্কা এবং তায়েফের মধ্যবর্তী উপত্যকা নাখলায় যাও আর সেখানে গিয়ে কুরাইশদের অবস্থা সম্পর্কে অবগত হয়ে আমাদেরকে অবহিত করো। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পত্রের নিচে এই নির্দেশনাও লিখেছিলেন যে, এই মিশন বা অভিযান সম্পর্কে জ্ঞাত হওয়ার পর যদি তোমার কোনো সঙ্গী এই দলে থাকতে না চায় এবং ফিরে আসতে চায়, অর্থাৎ এই পত্র যখন দেখবে এবং পড়বে আর এই অভিযানের উদ্দেশ্য অবগত হওয়ার পর তাদের মধ্যে হতে কারো কোনো অসম্মতি বা আপত্তি থাকে বা দ্বিধাদ্বন্দ্ব থাকে আর ফিরে আসতে চায়, তাহলে সে ফিরে আসতে পারে, এতে কোনো বাধ্যবাধকতা নেই। যা হোক, তিনি সাহসম বলেন, তাকে ফিরে আসার অনুমতি দিয়ে দিও। হযরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু মহানবী সাল্লামের এই নির্দেশনা তার সঙ্গীদের শোনান আর সবাই এক বাক্যে বলেন, আমরা সানন্দে এই দায়িত্ব পালনে প্রস্তুত। এরপর এই দলটি নাখলা অভিমুখে যাত্রা করে। পথিমধ্যে সাদ বিন আবি ওয়াকাস রাদিয়াল্লাহু আনহু এবং উতবা বিন গাজওয়ান রাদিয়াল্লাহু আনহুর উট হারিয়ে যায় আর তারা তা খুঁজতে খুঁজতে নিজ সঙ্গীদের কাছ থেকে দলছুট হয়ে পড়েন আর অনেক খোঁজাখুঁজির পরও তাদের পায়নি, অর্থাৎ নিজ সঙ্গীদের খুঁজে পায়নি। অবশেষে এখন এই দলটিতে মাত্র 6 জন সদস্য রয়ে যায়। হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু আনহু বলেন, একজন প্রাচ্যবিদ রয়েছে মার্গোলেস, সে এ সম্পর্কে লিখেছে, সাদ বিন আবি ওয়াকাস এবং উতবা রাদিয়াল্লাহু আনহু ইচ্ছাকৃতভাবে নিজেদের উট ছেড়ে দিয়েছিলেন আর এই অজুহাত দেখিয়ে পেছনে থেকে গিয়েছিলেন। তিনি রাদিয়াল্লাহু আনহু আরও লিখেছেন, ইসলামের জন্য নিবেদিত প্রাণ এই ব্যক্তিদের ওপর যাদের জীবনের এক একটি ঘটনা তাদের সাহসিকতা, বীরত্ব ও আত্মনিবেদনের সাক্ষী আর যাদের একজন বীরে মৌনার যুদ্ধে কাফিরদের হাতে শহীদ হয়েছেন এবং অপরজন বহু ভয়াবহ যুদ্ধে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে অবশেষে ইরাক বিজয় করেছেন, শুধুমাত্র নিজের মন করা ধারণার ভিত্তিতে তাদের সম্পর্কে এ ধরনের সন্দেহ করা জনাব মার্গুলেসেরই বৈশিষ্ট্য। আরও মজার বিষয় হল, মার্গুলেস নিজ পুস্তকে এটিও দাবি করে যে আমি এই পুস্তক সম্পূর্ণভাবে বিদ্বেষমুক্ত হয়ে লিখেছি। যা হোক, এটি তাদের রীতি। যেখানে সুযোগ পাওয়া যায় ইসলাম এবং মুসলমানদের ওপর আপত্তি করার কোনো সুযোগ তারা হাতছাড়া করে না। এখন এই অভিযানের আসল ঘটনার দিকে আসছি। এটি ছিল মুসলমানদের ছোট্ট একটি দল। অতএব তারা যখন নাখলায় পৌঁছে এবং নিজেদের কাজে রত হয়, অর্থাৎ তথ্য ও খবরাখবর সংগ্রহের কাজে রত হয়, অর্থাৎ মক্কার কাফিরদের গতিবিধি কী, তাদের উদ্দেশ্য কী, মুসলমানদের ওপর আক্রমণের কোনো ইচ্ছে নেই তো, এসব তথ্য সংগ্রহের কাজে তারা ব্যস্ত হয়ে পড়েন। তাদের কয়েকজন নিজেদের লক্ষ্য গোপন রাখার উদ্দেশ্যে নিজেদের মাথা ন্যাড়া করে ফেলেন, যেন পথিকরা তাদেরকে ওমরা করার উদ্দেশ্যে আগত ব্যক্তি মনে করে, কোনো সন্দেহ করা থেকে বিরত থাকে। কিন্তু একদিন হঠাৎ কুরাইশদের ছোট্ট একটি কাফেলা সেখানে চলে আসে, যা তায়েফ থেকে মক্কা অভিমুখে যাচ্ছিল। উভয় দল পরস্পরের মুখোমুখি হয়ে যায়। মুসলমানরা পরস্পর পরামর্শ করে যে এখন কি করা উচিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে গোপনে তথ্য সংগ্রহের জন্য প্রেরণ করেছিলেন, রীতিমতো আক্রমণের জন্য প্রেরণ করেননি। কিন্তু অপরদিকে কুরাইশদের সাথে যুদ্ধ বেঁধে গিয়েছিল, বারম্ভ হয়ে গিয়েছিল, অর্থাৎ উভয়ে মুখোমুখি অবস্থানে ছিল। এখন উভয় পক্ষ পরস্পরের সম্মুখে ছিল, আর স্বভাবত এই আশঙ্কাও ছিল যে কুরাইশদের এই কাফেলার লোকেরা যেহেতু মুসলমানদের দেখে ফেলেছে, তাই তথ্য সংগ্রহের জন্য তাদেরকে প্রেরণ করার বিষয়টি এখন আর গোপন থাকবে না। আরেকটি সমস্যা হলো, কতিপয় মুসলমানের ধারণা ছিল এই দিনটি হয়তো রজব, অর্থাৎ পবিত্র মাসের শেষ দিন, যাতে আরবের প্রাচীন রীতি অনুযায়ী যুদ্ধ হওয়া উচিত নয়। অপরদিকে কেউ কেউ মনে করেছিল রজব মাস অতিক্রান্ত হয়েছে এবং শাবান মাস আরম্ভ হয়ে গেছে। আর কোনো কোনো রেওয়ায়েতে এটিও রয়েছে যে জমাদিউল আখের মাসে তাদেরকে এই অভিযানে প্রেরণ করা হয়েছিল। এছাড়া এই দিনটি জমাদের দিন নাকি রজবের, এই সন্দেহ ছিল। কিন্তু অপরদিকে নাখলা উপত্যকা হলো ঠিক হেরেম এলাকার সীমান্তে অবস্থিত। এটিও স্পষ্ট ছিল যে যদি আজই কোনো সিদ্ধান্ত না হয়, তাহলে আগামীকাল এই কাফেলা হেরেমের এলাকায় প্রবেশ করবে, যার পবিত্রতা রক্ষা করা আবশ্যকীয়। এক কথায় এসব বিষয় চিন্তা করে অবশেষে মুসলমানরা এই সিদ্ধান্ত গ্রহণ করে যে এই কাফেলার উপর আক্রমণ করে হয়তো তাদের বন্দি না হয় হত্যা করা উচিত। যা হোক, তারা আক্রমণ করে বসে। এর ফলশ্রুতিতে কাফিরদের এক ব্যক্তি নিহত হয় এবং দুজন বন্দি হয়। চতুর্থ ব্যক্তি সেখান থেকে পালিয়ে যায় আর মুসলমানরা তাকে পাকড়াও করতে বা ধরতে পারেনি। এভাবে তাদের উদ্দেশ্য চরিতার্থ করা সম্ভব হয়নি। এরপর মুসলমানরা কাফেলার মালপত্র করতলগত করে। কুরাইশদের একজন যেহেতু জীবন রক্ষা করে পালিয়ে গিয়েছিল, আর এটি নিশ্চিত ছিল যে এই লড়াইয়ের সংবাদ খুব শীঘ্রই মক্কায় পৌঁছে যাবে, তাই আবদুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু আনহু এবং তার সঙ্গীরা গনিমতের সম্পদ নিয়ে দ্রুত মদিনায় ফিরে আসেন। এ সম্পর্কে মার্গুলেস সাহেব লিখেন, সত্যিকার অর্থে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে শুনে এই দলটিকে পবিত্র মাসে এই উদ্দেশ্যে প্রেরণ করেছিলেন, কেননা এই মাসে কুরাইশরা স্বাভাবিকভাবেই উদাসীন থাকবে আর মুসলমানরা তাদের কাফেলাকে লুটপাট করার সহজ এবং নিশ্চিত সুযোগ পাবে। কিন্তু প্রত্যেক বুদ্ধিমান ব্যক্তি বুঝতে পারে যে এত ক্ষুদ্র একটি দলকে এমন দূরবর্তী অঞ্চলে কোনো কাফেলার লুটতরাজের জন্য পাঠানো যায় না, বিশেষভাবে যখন শত্রুর প্রধান কেন্দ্র এত নিকটে অবস্থিত। আর এই বিষয়টি ইতিহাস থেকে অকাট্যভাবে প্রমাণিত যে এই দলকে শুধুমাত্র সংবাদ সংগ্রহের জন্যই পাঠানো হয়েছিল। মহানবী সাসাম যখন জানতে পারেন সাহাবিরা সেই কাফেলার উপর আক্রমণ করেছেন, তখন তিনি খুবই অসন্তুষ্ট হন এবং এই ছোট্ট দলটি যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাশে উপস্থিত হয়ে পুরো অবস্থা ও পরিস্থিতি সম্পর্কে অবহিত এবং পুরো বৃত্তান্ত অবগত করেন, তখন তিনি সাসাম খুবই অসন্তুষ্ট হন এবং বলেন, আমি তোমাদেরকে পবিত্র মাসে যুদ্ধ করার অনুমতি দেইনি। সেই সাথে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মালও গ্রহণ করতে অস্বীকার করেন। এতে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এবং তার সঙ্গী সাথীরা চরম অনুতপ্ত ও লজ্জিত হন। তারা ধরে নিয়েছিলেন যে এখন আমরা আল্লাহ ও রসুলের অসন্তুষ্টির কারণে ধ্বংস হয়ে গিয়েছি। অন্যান্য সাহাবিরাও তাদেরকে খুবই তিরস্কার ও ভর্ৎসনা করে বলেছেন, তোমরা এটা কী করলে? অপরদিকে কুরাইশরাও হইচই শুরু করে দেয় যে মুসলমানরা পবিত্র মাসের সম্মান হানি করেছে। নিহত ব্যক্তি আমর বিন আল হাজরামি যেহেতু একজন নেতৃস্থানীয় লোক ছিল এবং মক্কার অন্যতম নেতা উতবা বিন রবিয়ার মিত্রও ছিল, তাই এই ঘটনা কুরাইশদের রোষানলে ঘৃত ঢালার কাজ করে আর তারা পূর্বাপেক্ষা অনেক বেশি উচ্ছ্বাস উদ্দীপনার সাথে মদিনায় আক্রমণ করার প্রস্তুতি শুরু করে দেয়। মোট কথা, এই ঘটনায় মুসলমান এবং কাফির উভয়ের মাঝে অনেক বাদানুবাদ চলতে থাকে আর অবশেষে পবিত্র কোরআনের নিম্নলিখিত আয়াত অবতীর্ণ হয়, বহি হয়, যার ফলে মুসলমানরা আশ্বস্ত হন। সেই আয়াতটি হল, ইয়াস আলুনাকা আনি শাহরিল হারামে কিতালিন ফিহে কুল কিতালুন ফিহে কাবীর ওয়াসাদ্দুন আন সাবিলিল্লাহে ওয়া কুফরুম বিহি ওয়াল মসজিদিল হারাম ওয়া ইখরাজু আহলিহি মিনহু আকবারু ইনদাল্লাহ ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কাতল وَلَا يَزَالُونَ يُقَاتِلُونَكُمْ حَتَّى يَرُدُّوكُمْ عَنْ دِينِكُمْ إِنِ اسْتَطَعُوا অর্থাৎ তারা তোমাকে জিজ্ঞেস করে, পবিত্র মাসে যুদ্ধ করা কিভাবে সম্ভব? তুমি বলো, এতে যুদ্ধ করা গুরুতর অন্যায়, কিন্তু আল্লাহর ধর্ম হতে লোকদের জোরপূর্বক বিরত রাখা, পবিত্র মাস ও মসজিদুল হারাম উভয়কে অস্বীকার করা, অর্থাৎ এগুলোর সম্মান ক্ষুণ্ণ করা, এরপর নিষিদ্ধ বা সম্মানিত অঞ্চল থেকে এর অধিবাসীদের জোরপূর্বক বহিষ্কার করা, হে মুশরিকের দল, যেমনটি তোমরা করছো, আল্লাহর দৃষ্টিতে এসব কিছুই পবিত্র মাসে যুদ্ধ করার চেয়েও ঘৃণ্য। আর পবিত্র মাসে দেশের অভ্যন্তরে নৈরাজ্য সৃষ্টি করা, নৈরাজ্য নিরসনে কৃত হত্যাকাণ্ড অপেক্ষা অধিক গুরুতর অন্যায়। আর হে মুসলমান, কাফেরদের অবস্থা হলো তারা তোমাদের শত্রুতায় এমনই অন্ধ হয়ে যাচ্ছে যে যে কোনো সময় যে কোনো স্থানে তারা তোমাদের সাথে যুদ্ধ করা থেকে বিরত থাকবে না, বরং তাদের যদি ক্ষমতা থাকতো তাহলে তারা তোমাদেরকে তোমাদের ধর্ম থেকে বিচ্যুত না করা পর্যন্ত তোমাদের বিরুদ্ধে তাদের যুদ্ধ অব্যাহত রাখত। মোট কথা, ইতিহাস থেকে প্রমাণিত, মক্কার কুরাইশ নেতারা ইসলামের বিরুদ্ধে নিজেদের হত্যা ও যুদ্ধের প্রচারণা পবিত্র বা নিষিদ্ধ মাসগুলোতেও নির্দ্বিধায় অব্যাহত রাখত। এমনকি নিষিদ্ধ মাসগুলোতে সংঘটিত সম্মেলন ও সফরের সদ্ব্যবহার করে তারা এসব মাসে নিজেদের নৈরাজ্যকর কার্যকলাপে আরও বেশি তৎপর হয়ে যেত। এরপর চরম নির্লজ্জতা দেখিয়ে নিজেদের মনকে মিথ্যা প্রবোধ দিয়ে সম্মানিত মাসগুলোকে নিজেদের ইচ্ছে অনুযায়ী এদিক সেদিক স্থানান্তরিত করত। এটিকে তারা নসি নামে আখ্যায়িত করত। আর পরবর্তীতে তারা সকল সীমা লঙ্ঘন করে, অর্থাৎ হুদাইবিয়ার সন্ধির অধীনে দৃঢ় ও পরিপক্ক চুক্তি থাকা সত্ত্বেও মক্কার কাফের ও তাদের সঙ্গী সাথীরা নিষিদ্ধ অঞ্চলে মুসলমানদের এক মিত্র গোত্রের বিরুদ্ধে তরবারি ধারণ করে। এরপর মুসলমানরা সেই গোত্রের সমর্থনে বের হলে তাদের বিরুদ্ধেও ঠিক হেরেম শরীফেই তরবারি হাতে নেওয়া হয়। অতএব পবিত্র কোরআনের আয়াত অর্থাৎ আল্লাহ তাআলার এই উত্তরে মুসলমানদের তো সান্ত্বনা বা প্রবোধ লাভ করারই ছিল। আর কুরাইশরাও কিছুটা নীরব হয়ে যায়। সেই দিনগুলোতে তাদের লোকেরা নিজেদের দুজন বন্ধুকে মুক্ত করার লক্ষ্যে মদিনায় এসে উপস্থিত হয়। অপরদিকে যেহেতু সাদ বিন আবি বাকাস রাদিয়াল্লাহু আনহু এবং উতবা বিন গাজওয়ান রাদিয়াল্লাহু আনহু তখনও ফেরত আসেননি, তাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাদের বিষয়ে আশঙ্কা ছিল যে যদি তারা কুরাইশদের হাতে ধরা পড়ে তাহলে কুরাইশরা তাদেরকে জীবিত ছাড়বে না। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ফেরত না আসা পর্যন্ত কয়েদিদের মুক্তি দিতে অস্বীকৃতি জানান এবং বলেন, আমার লোকেরা নিরাপদে মদিনায় পৌঁছলে তবেই আমি তোমাদের লোক ছেড়ে দিব। অতএব সেই দুজন যখন ফেরত আসেন তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিদিয়া বা মুক্তিপণ নিয়ে সেই উভয় কয়েদিকে মুক্ত করে দেন। কিন্তু সেই বন্দীদের মধ্য থেকে এক ব্যক্তি মদিনায় অবস্থানকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ এবং ইসলামী শিক্ষার সত্যতায় এতটা প্রভাবিত হয়েছিলেন যে তিনি স্বাধীন হয়েও ফেরত যেতে অস্বীকৃতি জানান এবং মহানবী সাল্লামের হাতে বয়াত করেন বা মুসলমান হয়ে তার ভক্তকুলের অন্তর্ভুক্ত হন, অর্থাৎ ইসলাম ধর্ম গ্রহণ করেন আর অবশেষে বীরে মৌনায় শাহাদাত বরণ করেন। অতএব তার ইসলাম গ্রহণ এবং ইসলামের জন্য ত্যাগ স্বীকার করা এতটুকুই মার্গোলেস নামক আপত্তিকারীর আপত্তির জবাব দেবার জন্য যথেষ্ট, কিন্তু এই বিষয়গুলো এরা দেখেও দেখে না। হযরত উতবা বিন গাজওয়ান রাদিয়াল্লাহু আনহুর বদরের যুদ্ধ এবং পরবর্তী সকল যুদ্ধ অভিযানে মহানবী সাসমের সাথে অংশগ্রহণের সৌভাগ্য লাভ হয়েছে। হযরত উতবা বিন গাজওয়ান রাদিয়াল্লাহু আনহুর দুজন মুক্ত ক্রীতদাস খাব্বাব রাদিয়াল্লাহু আনহু এবং সাদ রাদিয়াল্লাহু আনহু তার সাথে বদরের যুদ্ধে অংশগ্রহণের সৌভাগ্য হয়েছে। হযরত উতবা বিন গাজওয়ান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দক্ষ ধনুর্বিদদের একজন ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত উতবা রাদিয়াল্লাহু আনহুকে বসরা অভিমুখে প্রেরণ করেন যেন পারস্যের অন্তর্ভুক্ত উবুল্লাহ, উবুল্লাহ একটি জায়গার নাম, সেখানকার লোকদের সাথে যুদ্ধ করো। যাত্রার প্রাক্কালে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বলেন, তুমি এবং তোমার সাথীরা যতক্ষণ আরব সাম্রাজ্যের শেষ সীমা অর্থাৎ অনারব সাম্রাজ্যের উপকণ্ঠে না পৌঁছো ততক্ষণ সফর অব্যাহত রাখবে, অর্থাৎ তোমরা আল্লাহর মঙ্গল ও কল্যাণ সহ যাত্রা করো। তোমরা যথাসাধ্য আল্লাহকে ভয় করবে আর জেনে রেখো তোমরা ভয়ঙ্কর শত্রুর মুখোমুখি হতে যাচ্ছ। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আশা রাখি আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে তোমাদেরকে সাহায্য করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এছাড়া আমি হযরত আলা বিন হাজরামিকে লিখে দিয়েছি আরফাজা বিন হারসামার মাধ্যমে, তিনি যেন তোমাদের সাহায্য করেন, কেননা তিনি শত্রুর বিরুদ্ধে যুদ্ধে অভিজ্ঞ আর রণকৌশলে খুবই দক্ষ। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, অতএব তোমরা তার কাছ থেকে পরামর্শ গ্রহণ করবে এবং লোকদেরকে আল্লাহর দিকে আহ্বান জানাবে। যে ব্যক্তি তোমাদের আনুগত্য করবে তার বয়াত গ্রহণ করবে এবং যে ব্যক্তি মানতে অস্বীকৃতি জানাবে তারপর কর আরোপ করবে যা সে নিজ হাতে বিনয়ের সাথে পরিশোধ করবে, আর যে ব্যক্তি কর প্রদানেও অস্বীকার করবে তার ক্ষেত্রে তরবারি ব্যবহার করবে, অর্থাৎ যদি কর দিতে অস্বীকার করে আর নিজ ধর্মে প্রতিষ্ঠিত থাকতে চায় মুসলমানও না হয়, উপরন্তু যদি যুদ্ধের জন্য প্রস্তুতি নেয় সেক্ষেত্রে তিনি বলেন যে তরবারির ব্যবহার করবে, অর্থাৎ তখন তোমাদের কাজ হবে তরবারি ব্যবহার করা। আরবদের মধ্য থেকে যাদের পাশ দিয়েই তোমরা অতিক্রম করবে তাদেরকে জিহাদের জন্য উৎসাহিত করবে আর শত্রুর সাথে বুদ্ধিমত্তাপূর্ণ আচরণ করবে, তবে আল্লাহ তাআলাকে ভয় করতে থাকবে, সেই আল্লাহকে যিনি তোমার প্রকৃতই তোমাদের লালন পালন কর্তা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উতবা রাদিয়াল্লাহু আনহুকে বসরার উদ্দেশ্যে 800 লোকসহ রওনা করেন বা যাত্রা করান, পরবর্তীতে আরও লোকবল দিয়ে সহায়তা করেছেন। উতবা রাদিয়াল্লাহু আনহু উবুল্লা অঞ্চল জয় করে সেটিকে বসরার অন্তর্ভুক্ত করেন। তিনি প্রথম ব্যক্তি যিনি বসরাকে শহরে রূপান্তরিত করেছিলেন এবং তা আবাদ করেছিলেন। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন হযরত উতবা বিন গাজওয়ান রাদিয়াল্লাহু আনহুকে বসরার গভর্নর নিযুক্ত করেন তখন তিনি খারিবায় অবস্থান করেন। খারিবা পারস্যের একটি প্রাচীনতম শহর, যাকে ফার্সিতে ওয়াশতাবাজ উর্দশির বলা হয়। আরবের অধিবাসীরা এর নাম রেখেছিল খারিবা। জঙ্গে জামাল এর পাশেই সংঘটিত হয়েছিল, বা জামালের যুদ্ধ এর পাশেই সংঘটিত হয়েছিল। উদ্বার আদালত রানো উমর আদালত রানোর কাছে এক পত্রে লিখেন, মুসলমানদের জন্য এমন একটি জায়গা অপরিহার্য যেখানে তারা শীতকাল অতিবাহিত করতে পারে এবং যুদ্ধ থেকে ফেরার সময় অবস্থান করতে পারে। হযরত উমর আদালত রানো তাকে লিখেন, তাদেরকে আপনি এমন একটি স্থানে একত্রিত করুন যে স্থান পানি ও চারণভূমির নিকটবর্তী। এটি যদি কোনো পরিকল্পনার অংশ হয়ে থাকে তাহলে জায়গা এমন হওয়া উচিত যেখানে পানির ব্যবস্থা থাকবে এবং পশুপালনের জন্য চারণভূমিও থাকবে। এ নির্দেশ পাওয়ার পর উদ্বার আদালত রানো তাদেরকে নিয়ে বসরা গিয়ে বসতি স্থাপন করেন। মুসলমানরা সেখানে বাঁশের ঘর নির্মাণ করে। হযরত উদ্বার আদালত রানো বাঁশ দিয়ে মসজিদ নির্মাণ করিয়েছেন। এটি 14 হিজরি সনের ঘটনা। হযরত উদ্বার আদালত রানো মসজিদের কাছেই খোলা জায়গায় আমিরের জন্য গৃহ নির্মাণ করেন। লোকেরা যখন যুদ্ধের জন্য বের হতো বা যাত্রা করতো তখন তারা বাঁশ নির্মিত এসব ঘরগুলোকে ভেঙে ফেলতো আর সেগুলো বেঁধে রেখে যেত, এবং যখন তারা ফিরে আসতো তখন ঠিক একইভাবে আবার গৃহ নির্মাণ করতো সেই বাঁশ দিয়ে। পরবর্তীতে মানুষ সেখানে পাকা বাড়িঘর নির্মাণ করতে আরম্ভ করেন করে। হযরত উদ্বার আদালত রানো মেজান বিন আদরাকে নির্দেশ দেন, তিনি বাসরায় জামে মসজিদের ভিত্তি স্থাপন করেন এবং এটি বাঁশ দিয়ে প্রস্তুত করেন। এরপর হযরত উদ্বার আদালত রানো হজ করার উদ্দেশ্যে বের হন এবং মুজাশে বিন ওয়াসুদকে নিজের স্থলাভিষিক্ত বা ভারপ্রাপ্ত নিযুক্ত করেন আর তাকে ফুরাতের দিকে যাত্রা করার নির্দেশ দেন, এবং হযরত মুগারা বিন শোবা রাদিয়াল্লাহু আনহুকে নামাজের ইমামতি করার নির্দেশ দেন। হযরত উদ্বার আদালত রানহু যখন হযরত উমর আদালত রানহুর কাছে পৌঁছেন তখন তিনি বসরার প্রশাসকের পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা ব্যক্ত করেন আর বলেন, এখন আমার জন্য দায়িত্ব পালন অনেক কষ্টকর, তাই অন্য কাউকে সেখানকার আমির নিযুক্ত করে দিন। কিন্তু হযরত উমর আদালত রানহু তার পদত্যাগের আবেদন নামঞ্জুর করেন বা পদত্যাগপত্র গ্রহণ করেননি। রেওয়ায়েতে রয়েছে যে এতে তিনি দোয়া করেন, হে আল্লাহ, তুমি আমাকে এই শহরের দিকে দ্বিতীয়বার ফিরিয়ে এনো না। অতএব তিনি তার বাহন থেকে পড়ে যান এবং 17 হিজরি সনে তার ইন্তেকাল হয়। হযরত উদ্বার আদালত রানহু মক্কা থেকে যখন বসরার উদ্দেশ্যে যাচ্ছিলেন তখন তার মৃত্যু সংঘটিত হয় এবং সেই স্থানে তিনি পৌঁছে গিয়েছিলেন যাকে মানুষ মাদেন বনি সুলাইম বলে। আরেকটি ভাষ্য অনুসারে 17 হিজরি সনে রাবজা নামক স্থানে তার মৃত্যু হয়েছিল। তার মৃত্যু সম্পর্কে বিভিন্ন রেওয়ায়ত রয়েছে। তৃতীয় আরেকটি বর্ণনা অনুসারে হযরত উদ্বার আদালত রানহু 17 হিজরি সনে 57 বছর বয়সে বাসরাতে মৃত্যুবরণ করেন। তখন তিনি পেটের পীড়ায় ভুগছিলেন বা উদরের পীড়ায় ভুগছিলেন। কেউ কেউ 15 হিজরি সনকেও তার মৃত্যুর সন বলে অভিহিত করেছেন। হযরত উদ্বার আদালত রানহুর মৃত্যুর পর তার কিতুদাস সোয়েদ তার জিনিসপত্র এবং পরিত্যক্ত সম্পত্তি উমর আদালত রানহুর সমীপে নিয়ে আসেন। হযরত উদ্বার আদালত রানহু 57 বছর জীবন লাভ করেছেন। তিনি দীর্ঘদেহী ও সুদর্শন মানুষ ছিলেন। খালেদ বিন ওমায়ের আদভি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে হযরত উদ্বা বিন গাজওয়ান রাদিয়াল্লাহু তাআলা আমাদের উদ্দেশ্যে বক্তৃতা প্রদান করেন। আল্লাহ তাআলার যথাযোগ্য গুণকীর্তন ও প্রশংসা বাক্য পাঠ করার পর তিনি বলেন, পৃথিবী নিজ পরিসমাপ্তির ঘোষণা দিয়ে দিয়েছে এবং এটি খুব দ্রুত গতিতে প্রস্থান করছে, অর্থাৎ পৃথিবী এখন কিয়ামত বা ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। এর আর কিছুই অবশিষ্ট নেই। কোনো পানকারী পাত্রে যতটুকু পানি অবশিষ্ট রেখে দেয় তাছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। এখান থেকে তোমরা এক অনন্ত গৃহে স্থানান্তরিত হবে, অর্থাৎ জীবন ক্ষণস্থায়ী। অতএব তোমাদের কাছে যা কিছু আছে তার চেয়ে ভালোতে তোমরা স্থানান্তরিত হও, কেননা আমাদেরকে বলা হয়েছে একটি পাথর জাহান্নামের তটদেশ থেকে ছোড়া হবে আর তাতে 70 বছর পর্যন্ত ও নামতে থাকবে, তথাপি তা এর তলদেশে পৌঁছতে পারবে না। আল্লাহর কাসম, অবশ্যই এই জাহান্নাম পূর্ণ করা হবে, অর্থাৎ পাপীদেরকে এতে নিক্ষেপ করা হবে, এই জাহান্নামে নিক্ষেপ করা হবে। কাজেই এই সুযোগের সদ্ব্যবহার করে এই জীবন ধন্য করো এবং পুণ্যের প্রতি মনোনিবেশ করো। এটি বলাই ছিল তার উদ্দেশ্য। তিনি আরো বলেন, তোমরা কি বিস্মিত হচ্ছ? অথচ তোমাদেরকে বলা হয়েছে যে জান্নাতে দুটো দরজার দূরত্ব 40 বছর এবং এতে এমন একটি সময় অবশ্যই আসবে যখন এটি মানুষের সংখ্যাধিক্যে পরিপূর্ণ হয়ে যাবে। আমি নিজেকে দেখেছি যে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম আর সাতজনের একজন ছিলাম, আর কখনো গাছের পাতা ছাড়া আমাদের কোনো খাদ্য ছিল না। অর্থাৎ আমাদের মাঝে এমন একটি যুগ এসেছিল যখন আমাদের অবস্থা খুবই খারাপ বা শোচনীয় ছিল। আমরা গাছের পাতা খেতাম, এমনকি আমাদের ঠোঁটের কোণা পর্যন্ত ছিলে যেত। তিনি রাদিয়াল্লাহু আনহু নিজের ঘটনা বর্ণনা করে বলছেন, আমি একটি চাদর পেলাম যেটিকে ছিঁড়ে আমার এবং সাদ বিন মালিকের জন্য দুই টুকরো করলাম। অর্থাৎ আমাদের অবস্থা এমন ছিল যে পুরো দেহ ঢাকার মতো, একটি চাদরও আমাদের কাছে ছিল না। অর্ধেকটা দিয়ে আমি আমার গা ঢাকার আর কমর বন্ধনী বানিয়ে নেই এবং বাকিটা আমি সাদকে দেই। তিনি বলেন, অথচ বর্তমানে আমাদের মধ্যে কেউ না কেউ সকাল হতে না হতেই কোনো না কোনো শহরের আমির হয়ে থাকে, আর আমি নিজেকে বড় মনে করা থেকে আল্লাহর নিকট আশ্রয় চাই, কেননা তার নিকট আমি খুবই নগণ্য এবং তুচ্ছ। অতএব তিনি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার বিনয়ের অবস্থা এমন যে আমি নিজেকে খুবই তুচ্ছ জ্ঞান করি, যদিও অবস্থার পরিবর্তন হয়েছে, সচ্ছলতা এসেছে, স্বাচ্ছন্দ্য এসেছে। সুতরাং তোমাদের এখন অনেক বেশি চিন্তা ভাবনা করা উচিত। এরপর তিনি বলেন, অতীতের সকল নবীর যুগের প্রভাব প্রতিপত্তি বিলুপ্ত হয়ে গেছে এবং এর ফলশ্রুতিতে রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছে। তোমরা ভালোভাবে জেনে রাখো, আমাদের পরও শাসকদের শাসনামল শুরু হবে। তিনি রাদিয়াল্লাহু আনহু বলেন, মুসলমানদের মধ্যেও এমনটি, অর্থাৎ জাগতিকতা বা পার্থিবতা ছেয়ে যাবে, আর তখন তোমরা দেখে নিও আমি যা বলছি তা কীভাবে সত্যে পরিণত হয়। কিন্তু তোমরা সর্বদা আল্লাহ তাআলা ও তার ধর্মের প্রতি মনোনিবেশ করবে এবং আধ্যাত্মিকতার প্রতি ঝুঁকে থাকবে, কেননা এর ফলেই জান্নাতে যাওয়ার উপকরণ সৃষ্টি হওয়া সম্ভব। এরপর যে সাহাবির স্মৃতিচারণ করা হবে তার নাম হলো হযরত সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু আনহু। হযরত সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু আনহু আনসারদের খাজরাজ গোত্রের শাখা বনু সায়েদার সদস্য ছিলেন। তার পিতার নাম ছিল ওবাদা বিন দুলায়েম এবং মায়ের নাম ছিল আমরাহ, যিনি মাসুদ বিন কায়েসের তৃতীয় কন্যা ছিলেন। তার মাও মহানবী সাল্লাল্লাহু আলাইহি এর কাছে বয়াত গ্রহণের সৌভাগ্য লাভ করেন। হযরত সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু আনহু হযরত সাদ বিন জায়েদ আশালির খালাতো ভাই ছিলেন, যিনি বদ্রী সাহাবিদের মাঝে অন্যতম। হযরত সাদ দুটি বিয়ে করেছিলেন, তাদের একজন হলেন গজিয়া বিনতে সাদ, যার গর্ভে সাঈদ মুহাম্মদ ও আব্দুর রহমান জন্ম নেন। অপরজন হলেন ফুকায়হা বিনতে উবায়দ, যার গর্ভে কায়েস, উমামা ও সাদুসের জন্ম হয়। মন্দুস বিনতে ওবাদা হযরত সাদ বিন ওবাদার বোন ছিলেন, যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি এর কাছে বয়াত করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। হযরত সাদ বিন ওবাদার আরও একজন বোন ছিলেন, যার নাম ছিল লায়লা বিনতে ওবাদা, তিনিও মহানবী সাল্লাল্লাহু আলাইহি এর হাতে বয়াত করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। হযরত সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু আনহুর ডাক নাম ছিল আবু সাবেত, কেউ কেউ তার ডাকনাম আবু কায়েসও উল্লেখ করেছেন, তবে প্রথম বর্ণনা অর্থাৎ আবু সায়েদি যথার্থ ও সঠিক প্রতীয়মান হয়। হযরত সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু আনহু আনসারদের খাজরাজ গোত্রের নকীব বা নেতা ছিলেন। হযরত সাদ বিন ওবাদা সম্ভ্রান্ত ও দানশীল ব্যক্তি ছিলেন, আর সকল যুদ্ধে আনসারদের পতাকা তার কাছেই থাকত। হযরত সাদ বিন ওবাদা আনসারদের মধ্যে অসাধারণ সম্মান ও প্রতিপত্তির অধিকারী ছিলেন, আর তার জাতি তার নেতৃত্ব মান্য করত। হযরত সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু আনহু অজ্ঞতার যুগেও আরবি লিখতে জানতেন, যদিও তখন খুব কম লোকই লেখা জানতেন। তিনি দক্ষ সাঁতারু এবং ধনুর্বিদ ছিলেন, আর এসব বিষয়ে যে ব্যক্তি দক্ষতা রাখত তাকে কামেল বা সম্পূর্ণ বলা হতো। অজ্ঞতা যুগে হযরত সাদ বিন ওবাদা ও তার পূর্বে তার পিতা পিতামহ তাদের দুর্গ থেকে ঘোষণা করাতেন, যার মাংস ও চর্বি পছন্দ সে যেন দুলায়ম বিন হারসার দুর্গে চলে আসে। হিশাম বিন ওরোয়া তার পিতার বরাতে বর্ণনা করেছেন, আমি সাদ বিন ওবাদাকে সেই সময় দেখেছি যখন তিনি তার দুর্গের ওপর থেকে ডেকে বলতেন, যে ব্যক্তি চর্বি বা মাংস পছন্দ করে সে সাদ বিন ওবাদার কাছে আসুক। অর্থাৎ তিনি পশু জবাই করে তার মাংস বিতরণ করতেন। আমি তার ছেলেকেও এমনটি করতে দেখেছি, অর্থাৎ সেও এভাবেই আহ্বান করত লোকদেরকে। তিনি বলেন, আমি একদিন মদিনার রাস্তায় হাঁটছিলাম, সে সময় আমি যুবক ছিলাম। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু আমার পাশ দিয়ে যাচ্ছিলেন। সে সময় আমি যুবক ছিলাম এবং আব্দুল্লাহ বিন ওমর আমার পাশ দিয়ে যান। তিনি আলিয়া নামক স্থানে তার জমির দিকে যাচ্ছিলেন, যা মদিনা থেকে নাজাত অভিমুখে 4-8 মাইলের মাঝে অবস্থিত একটি উপত্যকা। তিনি বলেন, হে যুবক, এদিকে আসো। আবদুল্লাহ বিন ওমর তার পুত্রকে ডাকেন এবং বলেন যে, দেখা তো সাদ বিন ওবাদার দুর্গ থেকে কাউকে ডাকতে দেখা যায় কি? দুর্গটি নিকটেই ছিল। আমি দেখি এবং বলি যে, না। তিনি বলেন, তুমি সত্য বলেছ। মনে হচ্ছে সাদ বিন ওবাদা যেরূপ দানশীল ছিলেন এবং যেভাবে তিনি মাংস বণ্টন করতেন, তারপরে সেই কাজ আর অব্যাহত থাকেনি, এজন্যই হযরত আব্দুল্লাহ বিন ওমর তাকে একথা জিজ্ঞেস করেছিলেন। হযরত নাফে বর্ণনা করেন, হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত সাদ বিন ওবাদার দুর্গের পাশ দিয়ে যাওয়ার সময় আমাকে বলেন, হে নাফে, এসব তার পিতৃপুরুষদের বাড়ি, বছরে একবার আহ্বানকারী এই বলে আহ্বান জানাতো যে, যে ব্যক্তি চর্বি ও মাংস খাওয়ার আকাঙ্ক্ষা রাখে সে যেন দুলায়মের বাড়িতে আসে। এরপর দুলায়ম মৃত্যুবরণ করেন, তখন ওবাদা এমন ঘোষণা প্রদান করত, আর যখন ওবাদা মৃত্যুবরণ করেন তখন হযরত সাদ এমনটি ঘোষণা করতেন। এরপর আমি কায়েস বিন সাদকেও এমনটি করতে দেখেছি, আর কায়েস অসাধারণ দানশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত ছিলেন। অতএব এই রেওয়ায়েতের মাধ্যমে আরও সুস্পষ্ট হয়ে গেল তার সন্তানাদি পর্যন্ত এই ধারা অব্যাহত ছিল, পরবর্তীতে সেই অবস্থা আর বজায় থাকেনি। হযরত সাদ বিন ওবাদা আকাবার দ্বিতীয় বয়াতের সময় ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। সিরাত খাতামান নবীন পুস্তকে এই অবস্থা এভাবে বর্ণিত হয়েছে, নবুয়তের ত্রয়োদশতম বছরের জিলহজ মাসে হজের সময় ঔস এবং খাজরাজ গোত্রের কয়েকজন মক্কায় আসেন। তাদের মাঝে 70 ব্যক্তি এমন ছিলেন যারা হয় মুসলমান হয়ে গিয়েছিলেন অথবা মুসলমান হতে চাচ্ছিলেন, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি এর সাথে সাক্ষাতের জন্য তারা মক্কায় এসেছিলেন। মুসাব বিন উমায়েরও তাদের সাথে ছিলেন। মুসাবের মা জীবিত ছিলেন আর তিনি একজন মুশরিক রমণী ছিলেন, কিন্তু তাকে খুবই ভালোবাসতেন। তার আগমনের সংবাদ শোনার পর তাকে বলে পাঠান যে, প্রথমে আমার সাথে এসে সাক্ষাৎ করো, এরপর অন্য কোথাও যেও। মুসাব রাদিয়াল্লাহু আনহু তার মাকে উত্তরে বললেন, আমি এখনও মহানবী সাল্লাল্লাহু আলাইহি এর সাথে সাক্ষাৎ করিনি, তার সাথে সাক্ষাৎ করার পর আপনার কাছে যাব। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি এর সমীপে উপস্থিত হন, তার সাথে সাক্ষাৎ করেন এবং প্রয়োজনীয় বিষয়গুলো নিবেদন করেন। এরপর নিজের মায়ের কাছে যান। তিনি তার সাথে প্রথমে সাক্ষাৎ করেননি, একথা জানতে পেরে তার মা গভীর অন্তর্জ্বালা নিয়ে বসেছিলেন। তাকে দেখে খুবই কান্নাকাটি করেন এবং অনেক অভিযোগ অনুযোগ করেন। মুসাব রাদিয়াল্লাহু আনহু বলেন, মা, তোমাকে একটি খুব ভালো কথা আমি বলি যা তোমার জন্য খুবই উপকারী আর এর মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তিনি বলেন, সেটি কি? মুসাব রাদিয়াল্লাহু আনহু খুব ধীরে উত্তর দিলেন যে, ব্যাস এতটুকুই যে মূর্তি পূজা বা প্রতিমা পূজা পরিত্যাগ করে মুসলমান হয়ে যাও এবং মহানবী সাসনের প্রতি ইমান নিয়ে আসো। তিনি একজন কঠিন মুশরিকা রমণী ছিলেন। একথা শুনতেই তার মা এই বলে শোরগোল শুরু করে দেন যে, তারকারাজির কসম, আমি কখনো তোমাদের ধর্মে প্রবেশ করব না। কিন্তু অধিকন্তু তাকে ধরে বন্দি করার জন্য নিজের আত্মীয়দের প্রতি ইঙ্গিত করেন, কিন্তু তিনি সতর্ক ছিলেন তাই দ্রুত পালিয়ে বের হয়ে যান সেখান থেকে। আকাবার দ্বিতীয় বয়াতের সূত্রে লেখা আছে যে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাবের মাধ্যমে আনসারদের আগমনের সংবাদ পেয়ে গিয়েছিলেন। তাদের মধ্য থেকে কতিপয় লোক তার সাথে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করেছিলেন, কিন্তু যেহেতু এ পর্যায়ে একটি দলীয় কিন্তু একান্তে সাক্ষাতের প্রয়োজন ছিল, এজন্য হজের আচার অনুষ্ঠান সম্পাদনের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহির সাথে মিলিত হওয়া এবং প্রশান্ত চিত্তে নিবৃতে তার সাথে কথাবার্তা বলার জন্য জিলহজ মাসের মধ্যবর্তী তারিখ নির্ধারণ করা হয়। অর্থাৎ সেদিন মাজাদের কাছাকাছি বিগত বছর যে উপত্যকায় মিলিত হয়েছে সেই স্থানে যেন মিলিত হওয়া যায়। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আনসারদের উদ্দেশ্যে বলেছেন তারা যেন একত্রে না আসেন, বরং একজন দুজন করে নির্ধারিত সময় ঘাটিতে পৌঁছে যান এবং তারা যেন ঘুমন্তদের না জাগান এবং অনুপস্থিতদের জন্য অপেক্ষা না করেন, যারা উপস্থিত আছে তারা যেন চলে আসেন। সুতরাং নির্ধারিত তারিখে রাতের এক তৃতীয়াংশ অতিক্রান্ত হওয়ার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একা নিজের বাড়ি থেকে বের হন এবং পথে তার চাচা আব্বাসকেও সাথে নিয়ে নেন, যিনি তখনও মুশরিক ছিলেন কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে গভীরভাবে ভালোবাসতেন এবং হাশেম বংশের নেতা ছিলেন। তারাও দুজন একত্রে সেই উপত্যকায় পৌঁছেন। স্বল্প সময়ের মধ্যেই আনসারগণও একজন দুজন করে এসে সেখানে পৌঁছতে আরম্ভ করেন। তারা 70 জন ছিলেন এবং সবাই অওস ও খাজরাজ গোত্রের সাথে সম্পর্ক রাখতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চাচা আব্বাস প্রথমে কথা বলতে আরম্ভ করেন। তিনি বলেন যে হে খাজরাজ গোত্রীয়গণ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশে একজন সম্মানিত ও প্রিয়ভাজন ব্যক্তি এবং তার বংশ এখন পর্যন্ত তার নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে আছে। সব বিপদে তার নিরাপত্তার জন্য তারা বুক পেতে দিয়েছে, কিন্তু এখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় মাতৃভূমি ছেড়ে তোমাদের কাছে চলে যেতে চাইছেন। অতএব তোমরা যদি তাকে নিজেদের কাছে নিয়ে যেতে চাও তবে তোমাদেরকে তার সব ধরনের নিরাপত্তা দিতে হবে এবং সব শত্রুর বিরুদ্ধে তোমাদেরকে বুক পেতে দিতে হবে। যদি তোমরা এটি করতে প্রস্তুত থাকো তবে ভালো, নয়তো এখনই স্পষ্টভাবে বলে দাও, কেননা স্পষ্ট কথা বলাই উত্তম। হযরত বারা বিন মারুর, যিনি আনসারদের একজন প্রবীণ নেতা ও প্রভাবশালী ব্যক্তি ছিলেন, তিনি বলেন, আব্বাস, আমরা তোমার কথা শুনেছি কিন্তু আমরা চাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তার পবিত্র মুখে কিছু বলুন এবং যে দায়িত্ব আমাদের প্রতি অর্পণ করতে চান তা স্পষ্ট করে বলুন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনের কতক আয়াত তেলাওয়াত করেন, এরপর সংক্ষিপ্ত এক বক্তৃতায় ইসলামের শিক্ষামালা তুলে ধরেন এবং হুকুকুল্লাহ এবং হুকুকুল ইবাদ অর্থাৎ আল্লাহ এবং বান্দার প্রাপ্য অধিকারের বিষয়টি উল্লেখ করে বলেন, তোমরা নিজেদের আত্মীয় স্বজনের যেভাবে সুরক্ষা করে থাকো প্রয়োজনে আমার ক্ষেত্রে অনুরূপ করবে, কেবল এটি আমার প্রত্যাশা। তিনি সাসাম যখন বক্তৃতা শেষ করেন তখন আল বারা বিন মারুর আরবের রীতি অনুসারে মহানবী সাসামের পবিত্র হাত নিজের হাতে তুলে নেন আর বলেন, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই খোদার কসম যিনি আপনাকে সত্যসহ প্রেরণ করেছেন, আমরা আমাদের প্রাণের ন্যায় আপনার সুরক্ষা বিধান করব। আমরা তরবারির ছায়ায় লালিত পালিত হয়েছি, কিন্তু তার কথা শেষ না হতেই আবুল হাসান বিন তাইহান তার কথা কেটে বলেন, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার ইহুদিদের সাথে আমাদের দীর্ঘদিনের পুরনো সম্পর্ক রয়েছে, আপনার সঙ্গ দেওয়ার ফলে সে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, এমন যেন না হয় যে আল্লাহ আপনাকে বিজয় দান করবেন, যখন আল্লাহ আপনাকে বিজয় দান করবেন তখন আপনি আমাদেরকে ছেড়ে আপনার নিজের দেশে ফেরত চলে যাবেন, আর ফলে আমরা একুল ওকুল দুকুলই হারাবো। এতে মহানবী সাসাম স্মিত হেসে বলেন, না না, এমনটি কখনোই হবে না, তোমাদের রক্ত আমার রক্ত হবে, তোমাদের বন্ধু আমার বন্ধু হবে, তোমাদের শত্রু আমার শত্রু হবে। তখন আব্বাস বিন ওবাদা আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সঙ্গীদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, হে লোক সকল, তোমরা কি বুঝতে পারছো যে এই অঙ্গীকারের অর্থ কী? এর অর্থ হচ্ছে এখন তোমাদেরকে সর্বাবস্থায় সকল শ্রেণীর মানুষের মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে, অর্থাৎ প্রত্যেক জাতির লোকেরা তোমাদের বিরুদ্ধে অবস্থান নেবে, তাদের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে আর সকল প্রকার ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। এতে লোকেরা বলল, হ্যাঁ আমরা অবগত আছি, কিন্তু হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর বিপরীতে বা বিনিময়ে আমাদের কী লাভ হবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা খোদা তাআলার জান্নাত লাভ করবে যা তার সব পুরস্কারের চেয়ে বড় পুরস্কার। সবাই বললেন, এই ব্যবসায় আমরা একমত, হে আল্লাহ রসুল আপনার হাত এগিয়ে দিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত বাড়িয়ে দেন। এরপর এই নিবেদিত প্রাণ 70 জনের একটি দল আত্মরক্ষামূলক চুক্তিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বিক্রি হয়ে যান। এই বয়াতের নাম আকাবার দ্বিতীয় বয়াত। এই বয়াতের শেষে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেন, হযরত মূসা আলাইহিস সালাম নিজ জাতি থেকে 12 জন নকীব আর নেতা নির্বাচন করেছিলেন, যারা মুসা আলাইহিসসালামের পক্ষ থেকে তত্ত্বাবধায়ক ও অভিভাবক ছিলেন। আমি তোমাদের মধ্যে থেকে 12 জন নেতা নিযুক্ত করতে চাই যারা তোমাদের তত্ত্বাবধায়ক ও সুরক্ষাকারী হবে, আর তারা আমার জন্য ঈসা আলাইহিসসালামের হাওয়ারিতুল্য হবে এবং তারা আমার কাছে নিজ নিজ গোত্রের বিষয়ে জবাবদিহি করবে। সুতরাং তোমরা যোগ্য ও উপযুক্ত ব্যক্তিবর্গের নাম প্রস্তাব আকারে আমার সামনে উপস্থাপন করো। এরপর 12 জন ব্যক্তির নাম প্রস্তাব করা হয় যাদেরকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দান করেন এবং তাদের একটি করে গোত্রের নকীব বা নেতা নিযুক্ত করে, তাদের নিজ নিজ দায়িত্ব কর্তব্য বুঝিয়ে দেন, আর কিছু কিছু গোত্রের জন্য দুজন করে নকীব বা নেতা নিযুক্ত করেন। নেতা নির্ধারণ চূড়ান্ত হয়ে গেলে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস বিন আব্দুল মুত্তালেব রাদিয়াল্লাহু আনহু আনসারদেরকে বলেন যে তাদেরকে এই বিষয়ে অত্যন্ত সতর্কতা ও সাবধানতা অবলম্বন করা উচিত, কেননা কুরাইশদের গুপ্তচর চারিদিকে নজরদারি করছে। এমন যেন না হয় যে এই কথা ও স্বীকারোক্তির খবর ফাঁস হয়ে যায় এবং জটিলতা সৃষ্টি হয়। সম্ভবত তিনি এই জোরালো উপদেশ দিচ্ছিলেন তখনই রাতের আধারে উপত্যকা থেকে কোনো শয়তানের ধ্বনি ভেসে আসে, অর্থাৎ কোনো ব্যক্তি লুকিয়েছিল, গুপ্তচর বৃত্তি করছিল। সে বলল, হে কুরাইশরা, তোমাদের কি কোনো খবর আছে? নাউজুবিল্লাহ, মুজাম্মাম এবং তার সঙ্গী সাথী মুরতাদরা তোমাদের বিরুদ্ধে এখানে কি অঙ্গীকার ও চুক্তি করছে? এই আওয়াজ সবাইকে থমকে দিয়েছিল, কিন্তু মহানবী সাস্তাম একেবারে শান্ত এবং ধীর স্থির ছিলেন আর বলেন, আপনারা এখন যেভাবে এসেছিলেন সেভাবে একজন দুজন করে নিজেদের অবস্থানস্থলে ফিরে চলে যান। আব্বাস বিন নাজলা আনসারি বললেন, হে আল্লাহ রসুল, আমরা কাউকে ভয় পাই না, যদি আদেশ দেন তাহলে আজ সকালেই আমরা সেসব কুরাইশদের উপর আক্রমণ করে তাদের অত্যাচারের শাস্তি ভোগ করাবো। তিনি সাহসাম বলেন, না না, এখনও পর্যন্ত আমি এর অনুমতি পাইনি। তোমরা কেবলমাত্র এমনটি করো যে নীরবে নিজেদের তাঁবুতে ফিরে যাও। এরপর সব লোকেরা একজন দুজন করে ধীর পায়ে উপত্যকা থেকে বেরিয়ে যান এবং মহানবী সাহসামও তার চাচা আব্বাসের সাথে মক্কায় ফিরে যান। কুরাইশদের কানে গুঞ্জন এসে পৌঁছে যে এরূপ একটি গোপন সভা হয়েছিল, তাই সকাল হতেই তারা মদিনাবাসীদের আস্তানায় যায় এবং তাদেরকে বলে, আপনাদের সাথে আমাদের বহুদিনের পুরনো সম্পর্ক, আর আমরা কখনো চাই না এই সম্পর্ক নষ্ট হোক, কিন্তু আমরা শুনেছি যে গত রাতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনাদের কোনো গোপন চুক্তি অথবা সন্ধি হয়েছে। প্রকৃত ঘটনা কী? অস ও খাজরাজের মধ্যে যারা মূর্তি পূজারি ছিল তারা এই ঘটনা সম্পর্কে যেহেতু কিছুই জানতো না, তাই তারা হতবাক হয় এবং স্পষ্টভাবে অস্বীকার করে যে নিশ্চিতরূপে এরূপ কোনো ঘটনা ঘটেনি। আবদুল্লাহ বিন ওবাই বিন সলুল, যে পরবর্তীতে মদিনার মুনাফিকদের নেতা হয়েছিল, সেও এই দলে ছিল, সে বলে, এমনটি কখনোই হতে পারে না। এটি কিভাবে সম্ভব যে মদিনাবাসী কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেবে আর আমি তা জানবো না? মোট কথা, এভাবে কুরাইশদের সন্দেহ দূরীভূত হয় এবং তারা ফেরত চলে আসে। এর কিছু সময় পরই আনসারগণ মদিনার অভিমুখে রওনা দেন, কিন্তু তাদের চলে যাবার পরপরই কুরাইশরা কোনোভাবে সেই সংবাদের সত্যতা নিশ্চিত হয়ে যায় যে আসলেই মদিনাবাসী মোহাম্মদ সাল্লামের সাথে কোনো গোপন চুক্তি বা অঙ্গীকার করেছে। এরপর তাদের মাঝে কতিপয় ব্যক্তি মদিনাবাসীদের পিছু নেয়। কাফেলা পূর্বেই যাত্রা করেছিল, কিন্তু সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু আনহু কোনো কারণে থেকে গিয়েছিলেন। তাকে লোকেরা ধরে ফেলে এবং মক্কার পাথুরে মাঠে নিয়ে এসে অনেক মারধর করে এবং মাথার চুল ধরে এদিক সেদিক টানা হেঁচড়া করে। অবশেষে জুবায়ের বিন মুতাম এবং হারেস বিন হার, যারা সাদের পরিচিত ছিল, তারা সংবাদ পেয়ে তাকে অত্যাচারীদের হাত থেকে ছাড়িয়ে আনেন। হযরত সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু আনহুর সম্পর্কে আরও কিছু ঘটনা বা বিবরণ রয়েছে, ইনশাআল্লাহ তা পরবর্তী খুতবায় বর্ণনা করা হবে।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.